ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন রবিবার রাত, এখানে ওয়াশিংটনে রবিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে আমির খসরুর রিপোর্ট।
মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগের মধ্য দিয়ে রোববার বাংলাদেশে পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস।
জহুরুল আলমের প্রতিবেদন আছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে।
আরও রয়েছে গৌতম গুপ্তের পাঠানো সমাচার।
ব্রহ্মপুত্র নদের জলের রং বদলে যাচ্ছে, জলে ভাসছে সিমেন্টের মতো কোনো কিছু।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিম ও আরব বিশ্বে কিছু অংশে নতুন করে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে। রবিবার বৈরুতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে লেবানিজ নিরাপত্তা বাহিনী লেবানিজ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার লক্ষ্যে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। বৈরুতে প্রতিবাদকারীরা দূতাবাস লক্ষ্য করে পাথর, ইট পাটকেল নিক্ষেপ করে এবং আমেরিকান ও ইসরায়েলি পতাকা সহ ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ায়। হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী লেবাননে বাস করে। ইন্দোনেশিয়ায় হাজার হাজার বিক্ষোভকারী রবিবার রাজধানীতে আমেরিকান দূতাবাসের বাইরে বিক্ষোভ করে। জর্ডান, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, মিশর এবং ইসরায়েল সংলগ্ন ফিলিস্তিনি অঞ্চলে বিক্ষোভ হয়। সুইডেনের গথেনবার্গ শহরে একটি সিনেগগে হাতবোমা ছোড়ার জন্য পুলিশ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। রবিবার ইরাকের রাজধানীতে এক সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিজয় উদযাপন করা হয়। এর একদিন আগে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি দেশ থেকে জিহাদি গ্রুপটিকে সাফল্যের সঙ্গে উচ্ছেদ করার কথা ঘোষণা করেন। কুচকাওয়াজ সরাসরি সম্প্রচার করা হয়নি, শুধু রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের সদস্যদের সেখানে যেতে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বলেছে, বাগদাদের শহর কেন্দ্রে প্রধান চত্বরে ইরাকি সেনাবাহিনীর সদস্যরা প্যারেডে অংশ নেয়। সে সময় হেলিকপ্টার ও জঙ্গি জেট বহর আকাশে ওড়ে। টুইটার বার্তায় প্রধানমন্ত্রী আবাদি তাদের দায়িত্ব পালনের জন্য ইরাকি বাহিনীকে ধন্যবাদ জানান এবং যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করেন। আবাদি রবিবার ছুটির দিন ঘোষণা করেন। জাতিসংঘ থেকে বলা হয় কোরীয় উপদ্বীপে দ্রুত শান্তিপূর্ণভাবে উত্তেজনা হ্রাস করা প্রয়োজন। রাজনৈতিক বিষয় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জেফরি ফেলম্যান এ সপ্তাহে উত্তর কোরিয়া সফর করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো এবং উপপররাষ্ট্রমন্ত্রী পাক মিয়ং গুকের সঙ্গে বৈঠক করেন। উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমে বলা হয় দুপক্ষ নিয়মিত যোগাযোগ করার বিষয়ে একমত হয়। জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন, তিন কূটনীতিক কোরীয় উপদ্বীপ বিষয়ে মতামত বিনিময় করেন এবং এ বিষয়ে একমত হন যে ওই অঞ্চলের বর্তমান পরিস্থিতি হচ্ছে এখনকার বিশ্বের সবচাইতে উত্তেজনাকর এবং বিপজ্জনক শান্তি ও নিরাপত্তার বিষয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
র্যাবের তরফে রোববার গণমাধ্যমকে গ্রেপ্তারের খবর জানিয়ে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ফতুল্লায় অভিযান চালিয়ে ওই দুই সন্দেহভাজনকে আটক করা হয়। র্যাবের তরফে আরও জানানো হয়েছে, আটক হওয়া ফয়সাল হোসেন এবং মোহাম্মদ শামীম জঙ্গি সংগঠনটির সক্রিয় সদস্য। উল্লেখ্য, 2015 সালের 26 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিএসসি চত্বরের কাছে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক, লেখক এবং ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার পিছনে আনসার আল ইসলামের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। আটক ব্যক্তিরা ওই সংগঠনটির সদস্য বলে পুলিশের তরফে বলা হয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড়ে ষষ্ঠ তফসিল চালু করার দাবিতে আন্দোলন শুরু করেছে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট GNLF। সংগঠনের দাবি, এভাবে পৃথক গোর্খা রাজ্যের দাবিতে এগিয়ে যেতে পারবেন গোর্খারা। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
সাধারণ মানুষকে ষষ্ঠ তফসিলের প্রয়োজনীয়তা বোঝাতে গ্রামে গ্রামে প্রচারও শুরু করে দিয়েছে GNLF। ইতিমধ্যেই কালিম্পংয়ের চুনাভাটির একটি সভায় GNLF নেতারা এ নিয়ে বিস্তৃত আলোচনাও করেছেন। দলের নেতা ওয়াই লামা বলেছেন, গত 2005 সালে কেন্দ্র, রাজ্য ও GNLF নেতা সুভাষ ঘিসিংয়ের মধ্যে ষষ্ঠ তফসিল স্বাক্ষরিত হয়। গত 2007 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল ওই ফাইল সংসদে পেশ করলেও পাহাড়ের কিছু নেতা তাতে আপত্তি করেন। উল্লেখ করা যেতে পারে, ষষ্ঠ তফসিলে পাহাড়ের মানুষের জন্য বিশেষ কিছু সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। বাগড়াকোটে GNLF এর কার্যকরী সভাপতি গোমরে লামা বলেছেন, মোর্চা পাহাড়ের মানুষদের কোনো অধিকার দিতে পারবে না, বরং ষষ্ঠ তফসিল পাশ হলে পাহাড়ের মানুষ পৃথক গোর্খা রাজ্যের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে। গোটা পাহাড়ের উন্নয়নের জন্য এই ষষ্ঠ তফসিল প্রয়োজন। বিষয়টি সবাইকে বোঝানোর চেষ্টা করছি, এ ব্যাপারে এখন থেকে সরকারের উপর চাপ সৃষ্টি করবে GNLF বলে জানিয়েছেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ব্রহ্মপুত্র নদের জলের রং বদলে কালচে হয়ে পড়েছে। কাদা আর সিমেন্ট জাতীয় কিছু যেন মিশে রয়েছে জলে। এই রহস্যের কিনারা নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
নদীর উজানে চীন 1000 কিলোমিটার দীর্ঘ একটি টানেল নির্মাণ করছে বলে যে কথা কিছুদিন ধরে বাতাসে ভাসছে, সেটা কি তবে সত্যি? নদীর 700 কিলোমিটার দীর্ঘ অংশের 15টি জায়গার জলের নমুনা সংগ্রহ করে অসম সরকার ওই জল পরীক্ষার জন্য পাঠিয়েছে গুয়াহাটির IIT আর হায়দ্রাবাদের ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজিতে। রিপোর্ট এলে বোঝা যাবে ব্যাপারটা আসলে কি। যে তিব্বত থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি উজানে, তার আবার নাম হল সিয়াং। শোনা যাচ্ছে নদীর জল ঘোলাটে, কাদা ভর্তি এবং ঘন চেহারা নিয়েছে। ওই দুই রাজ্যের দুই বিধায়ক প্রথম জলের চরিত্র বদলের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এখন ল্যাবরেটরিতে পরীক্ষার পর বিষয়টি স্পষ্ট হবে বলেই আশা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইউক্রেনের বিরোধী রাজনীতিক এবং জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলি অনশন ধর্মঘট শুরু করেছেন। সাকাশভিলির আইনজীবী শনিবার সাংবাদিকদের একথা জানান। অ্যাটর্নি রুসলান চর্নলুৎস্কি সাকাভিলির একটি চিঠি প্রকাশ করেন। ওই চিঠিতে সাকাশভিলি প্রেসিডেন্ট পেট্রো পোরোশঙ্কোর অভিশংসনের দাবিতে রবিবার কিয়েভে বিক্ষোভ করার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানান। ওদিকে ইউক্রেনের কর্মকর্তারা সাকাশভিলির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের নেতৃত্বে কথিত অপরাধী একটি চক্রকে সাহায্য করেছেন। সাকাশভিলি ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন সতর্ক করে দিয়েছেন যে ওই রাজ্যে আরও দাবানলের আশঙ্কা রয়েছে। ওদিকে অগ্নি নির্বাপকরা 6টি প্রধান দাবানল নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে। এ পর্যন্ত অন্তত এক ব্যক্তি প্রাণ হারায় এবং শত শত বাড়ি পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়ার ভেঞ্চুরা কাউন্টিতে গভর্নর ব্রাউন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, এটাই নতুন স্বাভাবিক পরিস্থিতি। বছরের শেষ নাগাদ দাবানলের বিপদের জন্য জলবায়ু পরিবর্তনকে তিনি দোষারোপ করেন। প্রায় 87,000 মানুষ যাদেরকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয় তারা এখনও ঘরে ফিরতে পারেনি। সোমবার থেকে 660 বর্গ কিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে। খবর শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। ইসলামী সহযোগিতা সংস্থা OIC-র বিশেষ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ। যুক্তরাষ্ট্র কর্তৃক জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এই শীর্ষ সম্মেলন আহ্বান করেছেন। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
আগামী 13 ডিসেম্বর তুরস্কের রাজধানী ইস্তানবুলে এই শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট আব্দুল হামিদ আগামীকাল তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী রোববার এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন। মুসলিম, খ্রিস্টান, ইহুদি সব ধর্মের অনুসারীদের কাছে এই স্থানটি সমান পবিত্র, যদিও ইসরায়েল বরাবরই জেরুজালেমকে তাদের রাজধানী বলে দাবি করে আসছে। ফিলিস্তিনিরাও চান জেরুজালেমকে তাদের রাজধানী করতে। পররাষ্ট্রমন্ত্রী জানান, ট্রাম্প প্রশাসন আল কুদস আল শরীফকে ইসরায়েলের কথিত রাজধানী হিসেবে স্বীকৃতির পক্ষে মত দেয়। একই সঙ্গে তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের অভিপ্রায় ব্যক্ত করে। এতে করে প্যালেস্টাইন ইসরায়েল শান্তি প্রক্রিয়া হুমকির মধ্যে পড়েছে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আগাগোড়াই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ান প্ল্যানেট সামিটে যোগ দিতে আগামীকাল সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিস যাচ্ছেন। সফরকালে প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের বস্টন অঙ্গরাজ্যে সাফক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস এবং সাপোর্ট স্টুডেন্ট ফাউন্ডেশনের সভাপতি ডক্টর মওদুদুর রহমান সম্প্রতি কক্সবাজারে কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। তার সংগঠনের পক্ষ থেকে সাহায্য বিতরণ করেন সেখানে এবং কিছু স্থায়ী প্রকল্প পরিকল্পনা করছেন তারা। এসব বিষয় নিয়ে টেলিফোনে ওয়াশিংটন থেকে তার সঙ্গে কথা বলেন আনিস আহমেদ।
অধ্যাপক মওদুদুর রহমান, আপনি সম্প্রতি বাংলাদেশে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। আপনি এই সফরকে ভুলবার নয় এমন এক অভিজ্ঞতাপূর্ণ সফর বলেছেন, সেটা কেন?
ব্যাপারটা হচ্ছে, আমরা তো সাধারণত যখনই কোনো ত্রাণের প্রশ্ন উঠে, আমরা একটা আমাদের নিজের মনের মধ্যে একটা ত্রাণ এবং শরণার্থী এ সম্বন্ধে একটা ধারণা আমরা নিয়ে ওখানে যাই। কিন্তু রোহিঙ্গাদের ওখানে যারা ক্যাম্পে আছে, যেভাবে তাদেরকে পরিচালনা করা হচ্ছে, যেভাবে তারা আছে, তাদের যে প্রয়োজন, এই সবগুলোই যেন আমার কাছে অন্যরকম মনে হয়েছে। এবং তাদের যে আমাদের প্রতি আপনি বলতে পারেন আশা আকাঙ্ক্ষা, এবং আমাদের যারা ওখানে কাজ করছেন বা যারা বিতরণ করছেন তাদের যে আন্তরিকতা, এবং সবার উপরে হচ্ছে যে আমাদের যে অত্যন্ত দক্ষ, আমি বলবো সুদক্ষ আর্মির যে পরিচালনা, আমাদের সাধারণত আমাদের সমস্যা হয় যে যেটাকে বলি ডিসিপ্লিন বাংলা, তো ডিসিপ্লিন যে এটা সুন্দরভাবে রক্ষা করা হচ্ছে, এবং আমি কোথাও কোনো অসুবিধা দেখিনি যে বা বর্ণনা জায়গায় বলছে দেখিনি আমাদের কাজ করতে বা আমাদের যে পরিকল্পনাগুলো আমরা ছোট আকারে চেষ্টা করছি ওগুলো করতে কোনো অসুবিধার মুখোমুখি আমরা হই নাই বা আমার লোকেরা হয় নাই। এবং এটা সাধারণত দেখা যায় না, বিশৃঙ্খলা বলতে কিছু নাই ওখানে। এবং আর একটা হচ্ছে পরিচ্ছন্নতা, আমি যেটুকু দেখেছি সম্পূর্ণ জিনিসটা অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন, এবং যারা শরণার্থী তারা কিন্তু অনেক লেভেলের লোক, ওদের শিক্ষা দীক্ষায় বা ওদের প্রফেশনে তারা কিন্তু সবাই গরিব না, সবাই ধনী না, এবং সবাই কেউই মিলেমিশে আছে এবং একে অন্যজনকে মানে সাহায্য করার চেষ্টা করছে। সেটা আসলে না গেলে, নিজে না অনুভব করলে, এটা অনুভূতির ব্যাপার, না গেলে না অনুভব করলে দূর থেকে বোঝা যাবে না।
আপনি ঠিক কোন কোন ক্যাম্পে গেছেন, কোথায় গেছেন?
আমরা যেখানে কাজ করি সেটা হচ্ছে পুটবানিয়া উচিংপ্রাং। এর আগে আমরা কাজ করতাম নাইকানছড়িতে। নাইকানছড়ি একদম উত্তরাঞ্চলের বর্ডারের কাছে একদম প্রান্তে, ওখানে পোশাক অত্যন্ত অত্যন্ত দুরূহ ব্যাপার। আমরা প্রথমবার ওখানে পরিচালনা করে বুঝলাম যে এটা আমাদের জন্য সম্ভব না।
আপনি সাফক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন, তো হঠাৎ রোহিঙ্গা শিবির পরিদর্শনের কারণ কি?
রোহিঙ্গা শিবিরে আমরা কাজ নিয়েছি বিকজ সাপোর্ট ইস্টার্ন ফাউন্ডেশন বলে একটা অর্গানাইজেশন, তার আমি প্রেসিডেন্ট, সে আছে 40 বছর যাবত। এর যে কাজকর্ম, যে কাজকর্মের মধ্যে দেশের বাংলাদেশে যদি কোনো দুর্যোগপূর্ণ অবস্থা সময় হয় তখন আমরা যেন দুর্যোগে ত্রাণের ব্যবস্থা করি বিভিন্নভাবে। বরিশাল একটা বন্যা হয়েছে, আমরা সেখানে গিয়েছি, সেই প্রেক্ষিতে তখন একটা বড় সমস্যা দেখা দিয়েছে পত্রপত্রিকায়। প্রথম অবস্থাতে অত্যন্ত খারাপ অবস্থা ছিল, দেশ থেকে যখন খবর আসতেছিল তখন আমরা কালক্ষেপ না করে বিভিন্ন সংস্থার মাধ্যমে না যেয়ে আমরা সরাসরি ওখানে যেতে চেষ্টা করেছি, যেন উই আর দি ফার্স্ট, আমরা প্রথমেই যাওয়ার চেষ্টা করছি। সেখানে আমাদের সুবিধা হচ্ছে আমাদের বাংলাদেশ অ্যাকুয়াকালচার অ্যালায়েন্স, তো ওদেরকে বললাম ওরা বলতে ঠিক আছে আমরা পারবো, তার সাথে বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ওরা বললো আমরা ভলান্টিয়ার করবো, এদেরকে নিয়ে আমরা ওখানে আমাদের ত্রাণ ব্যবস্থা শুরু করি। আর কিছু দূর যাওয়ার পরে আমি ভাবলাম যে আমি লোকজন আমাকে বিশ্বাস করে টাকা দিচ্ছে যেন সরাসরি টাকাটা অলমোস্ট পুরো পূর্ণ মাত্রায় মানে ব্যয় হয়, ঠিক জায়গায় ব্যয় হয়, এটা পরিদর্শনের একটা প্রশ্ন আছে এবং সেজন্য আমি গিয়েছি পরিদর্শন করার জন্য। পরিদর্শন কারণ অনেকে পরিদর্শন করে না বলে অনেক অপচয় এবং যেটা হচ্ছে।
জি, তো রোহিঙ্গাদের সাহায্যার্থে আপনাদের সংগঠনের এই যে বললেন সাপোর্ট অ্যা স্টুডেন্ট ফাউন্ডেশন, এই সংগঠনের পরিকল্পনা কি?
আমরা তো হচ্ছি এটাকে বলে ফুট সোল, আমরা ফ্রন্ট এন্ডে আছি, আমরা তাদেরকে সাময়িক সাহায্য দিতে পারবো, আমরা সবসময় জরিপ করি আমাদের লোক ওখানে পাঠাই এই মুহূর্তে ওদের কি প্রয়োজন আছে সেই প্রয়োজনটা অবলোকন করে তারপর আমরা এখান থেকে বলে যে ঠিক আছে আমাদের জন্য এতগুলো এই সব জিনিস পাঠাও। যেমন আমাদের এখন চলছে আমরা আমি দেখে আসলাম যে ওখানে ধরেন টয়লেট আছে সব মানে পুরুষদের জন্য, মেয়েদের জন্য সেপারেট কোনো ব্যবস্থা নাই, তা আমরা মেয়েদের জন্য গোসলখানা এবং টয়লেট জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি, 2000 টয়লেট লাগবে, আমরা আস্তে আস্তে এগোচ্ছি, হয়তো আমরা 100-200 আনা দিতে পারবো, একটা এক একটা টয়লেট করতে প্রায় $2000 করে লাগে। তারপরে আমরা আর একটা ইয়ে নিয়েছি যে শীতের বস্ত্র, আর অনেক ছেলে মেয়েরা আমাদের কাছে বস্ত্র হচ্ছে তাদের কাপড় নাই, পরিধেয় কাপড় নেই, আমরা শীত এবং পরিধানের কাপড়ের ব্যবস্থা করছি। তারপরে পানির ব্যবস্থা, পানির খুবই সংকট, কারণ অনেকে পানির জন্য যেসব টিউবওয়েল গুলো বসানো হয়েছে মোস্ট টিউবওয়েল ইয়ে হয়ে গেছে, কারণ ওই যে পানি উঠছে না, বিকজ যেসব যতটুকু গভীরে দেওয়া দরকার ছিল তারা পানি টিউবওয়েল যতটুকু গভীরে বসায় নাই। এখন আপনার ওই সুইডিশ সিডার মাধ্যমে $10 মিলিয়ন একটা প্রজেক্ট নেওয়া হয়েছে যার মাধ্যমে অনেক টিউবওয়েল বসিয়ে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে, সুতরাং পানির সমস্যাটা সমাধানের উপায় হয়েছে। কিন্তু আমাদের কোনো লং টার্ম যে মুহূর্তে পার্মানেন্ট সমাধান হয়ে যাবে আমাদের আর কোনো থাকবে না, রোল থাকবে না সেখানে।
আপনাদের সংগঠনের নাম হচ্ছে সাপোর্ট এ স্টুডেন্ট ফাউন্ডেশন, নাম শুনে মনে হয় যে ছাত্রছাত্রীদের সহায়তা করার জন্যই আপনাদের এই সংগঠন, তো এখন তো আপনারা একটা বৃহত্তর কাজে যোগ দিচ্ছেন, সেটা কি হবে?
ঠিকই বলছেন, আমরা ঠিকই বলছি, ওখানে আমরা স্কুল দিয়েছি, ওখানে স্কুল ছাত্র তো আছে ওখানে, আমরা ওই স্কুল ছাত্রদের ওখানে আমরা একটা স্কুল দিয়েছি প্রায় 200 ছেলে মেয়েকে মানে বাথরুম ভাবে আমরা ওদের পড়াশোনার বন্দোবস্ত করছি, মানে আমরা যেহেতু আমরা আরম্ভ করেছি ছাত্রদের দিয়ে ওটা এখনো চলছে চলবে, এর ফাঁকে ফাঁকে যদি দেশে কোনো মানে প্রাকৃতিক দুর্যোগ বা মানে বিপর্যয় হয় তা আমরা ওটাকে সাহায্য করবো, যেহেতু আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে আমরা ইংরেজি বলি অ্যাক্সেস আছে ফান্ডের দিকে বিভিন্ন কাজ, আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ওই যে ট্যাক্স আইডি আছে লোকজন ইচ্ছা করে ট্যাক্স আইডি দিতে, আর তৃতীয়ত হচ্ছে লোকজন আমাদেরকে বিশ্বাস করে বিকজ আমাদের টাকাতে কোনো ওভারহেড নাই, সেজন্য আমাদের টিমটা সহজ হয়ে যায়।
তো আপনি এই রোহিঙ্গা শরণার্থী শিবিরের কোন কোন বিষয়ের দিকে দৃষ্টিপাত করতে চান কিংবা কোন বিষয়গুলো তুলে ধরতে চান?
সাময়িক সমাধানে হয়তো আমরা সবাই দেখেছি, কেউ দেখেছি যে রোহিঙ্গাদেরকে একটা ওই কি বলে সরকার চেষ্টা করছে ট্যাংরার চর পাঠানোর ব্যবস্থা করছে প্রায় 1 লক্ষ রোহিঙ্গাদের, ওখানে মধ্যে কোনো বাসস্থান বা স্থায়ী কোনো কোনো বাসস্থান এখনো সৃষ্টি হয় নাই, কোনো উপকাঠামো নাই, কিছুই নাই, ওখানে যদি তাদেরকে পর্যায়ের মধ্যে পাঠানো হয় তাহলে আমরা যেভাবে এখন সহজে যে ত্রাণ নিয়ে বুঝতে পারছি সে অনেকে যাচ্ছে ব্যক্তিগত উদ্যোগে বা বিদেশিরা, কেউ যেতে পারবে না, সুতরাং পুরোটা দায়িত্ব সরকারের ঘরে সরকারের উপরে পড়বে। এবং আমি জানি না কি করে এই নানা দিকের সমস্যা শুধু সাপ্লাই না ওষুধপত্র ডাক্তার কিছু এগুলো ওখানে পৌঁছানো হবে, মানে উপকাঠামো বলতে কিছু নাই সেখানে সৃষ্টি করে, এটা অনেক খরচের ব্যাপার এবং সময়ের ব্যাপার, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমার সাজেশন হচ্ছে এদেরকে বিভক্ত করে আমাদের প্রায় 64টা ডিস্ট্রিক্ট আছে ওদেরকে 64টা ডিস্ট্রিক্ট সাময়িকভাবে পাঠানো হোক উপজেলার মধ্যে, কিন্তু সরকারের বা আমাদের সবারই যেটা দাবি করা উচিত প্রথম দাবি করা উচিত ওদের নাগরিকত্ব, দে মাস্ট বি গিভেন সিটিজেনশিপ অফ মায়ানমার, মায়ানমার ওদের নাগরিকত্বকে প্রথম স্বীকার করতে হবে, তারপরে এরা বাংলাদেশে থাকতে পারে উইথ ভিসা, যে মায়ানমারের নাগরিককে বাংলাদেশ সাময়িকভাবে রাখছে, কিন্তু মানে এটাকে যত তাড়াতাড়ি পারেন মায়ানমার নিয়ে যাবে, কিন্তু নাগরিকত্বের কথা কিন্তু আমাদের এগ্রিমেন্টের মধ্যে আমি দেখিনি। তারপরে একটা জরিপ করা দরকার, ক্ষয়ক্ষতির পরিমাণ ডেমোগ্রাফিক জরিপ করলে পরে তাহলে যখন প্রশ্ন উঠবে এদের শুধু অলাউচকদের নিয়ে আসা হবে, কিন্তু কি পরিমাণ ক্ষয়ক্ষতি এদের হয়েছে যান মাল এগুলো একটা হিসাব করে এর জন্য কি হবে ক্ষতিপূরণ দেওয়া হবে সেটা সম্বন্ধে কোনো আলাপ আলোচনা হচ্ছে না। দ্বিপক্ষীয় চুক্তিতে এটা সমাধান হবে না, এটা বহুদেশীয় চুক্তির দরকার। তাদের মধ্যে কতগুলো অত্যন্ত শক্তিশালী দেশ যেমন চায়না, রাশিয়া, ইন্ডিয়া এদের গেছে চুক্তির স্বাক্ষর দিতে হবে, থাকতে হবে। তারপরে আমাদেরকে মায়ানমারের উপরে আরো অনেক চাপ বৃদ্ধি করতে হবে দেশি পর্যায়ে এবং বিদেশি পর্যায়ে, অর্থাৎ বিদেশি যারা বাঙালিরা আছে তারাও উপায় ব্যয় করতে হবে কি করে মায়ানমারের উপরে চাপ সৃষ্টি করে তারা যেন তাদের প্রতিজ্ঞাগুলো সম্পূর্ণ করে। আরেকটা জিনিস হচ্ছে যারা এখন বসে আছে ওদের জন্য কোনোভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, শুধু ছেলে ছোট ছেলের মধ্যের জন্য সব বয়সী লোকজনের জন্য, যেন তারা তারা বেকার ভাবে জীবনযাপন না করে। আমার মোট বক্তব্য হচ্ছে ইস্যুগুলো সরকার পর্যায়ে বা উপরের পর্যায়ে যেমন নাগরিকত্ব, কিন্তু আমাদের পর্যায়ে আমাদের দেশের লোকজনের জন্য আমাদের অনেকে জানে না সমস্যা কত কত গুরুত্ব বা ভয়াবহ শব্দ ইউজ করতে চায় না, কত আরো মানে খারাপ আকার ধারণ করতে পারে। সুতরাং দেশের লোকজনকে অনেকে আমার ধারণা আমি অভিনন্দন ক্যাম্প থেকে ওখানেও দেখেছি যারা কাজ করছে তারা নট এভরিবডি সবাই যাচ্ছে না, একটা শ্রেণীর লোকজন যাচ্ছে, বাকি দেশে যারা আছেন তারা জানেও না যে সমস্যাটা কত গভীর।
অধ্যাপক মাহমুদুর রহমান, আপনাকে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
রাষ্ট্র কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের নানান অভিযোগের মধ্যে দিয়ে রবিবার বাংলাদেশে পালিত হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস। বিভিন্ন মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নানান আয়োজনে দিবসটি পালন করে। জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
বিভিন্ন মানবাধিকার সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করেছে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দিবসটি উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এবারে গভীর উদ্বেগের সাথে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল দুটো, গুম আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। মানবাধিকার সংগঠনগুলো তাদের প্রতিবেদনে বলেছে এবছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত গুম হয়েছেন 80 জন, যার মধ্যে সাবেক রাষ্ট্রদূত, বিশ্ববিদ্যালয় শিক্ষক, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে সাধারণ মানুষ সবাই রয়েছেন। আর এই 11 মাসে কথিত বন্দুকযুদ্ধ সহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 144 জন। গত বছরে গুম হয়েছিলেন 90 জন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন 178 জন। গুমের ঘটনা গত কয়েক বছর ধরেই বেড়ে গেছে। 2013 সাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত যে বেশ কিছু মানুষ গুম হয়েছেন আর ফিরে আসেননি, এ ধরনের 27টি পরিবারের সদস্যদের পক্ষ থেকে আয়োজন করা হয় এক আলোচনা অনুষ্ঠানের। ঢাকায় ওই অনুষ্ঠানে ভুক্তভোগী কয়েকটি পরিবারের স্বজনরা বললেন,
আমার মা খেতে চায় না, আব্বু পথের পানে চেয়ে থাকে, বলে তুই দেখিস পিঠটা ফিরবে, আব্বু জানি না কোন একটা বিশ্বাস নিয়ে বসে আছে। দাদা বলেছিল সরকারের প্রশাসনের লোক, এই পরিচয়ে তারা নিয়ে যায়। তারপর আমরা টিভি, র‍্যাব, পুলিশ সব জায়গায় আমরা নক করেছি, এমনকি আমরা মামলাও করেছি, কিন্তু মামলার কোনো অগ্রগতি নাই।
শুনতে পাচ্ছেন না আমাদের এই চিৎকার, আমাদের কান্না, আমাদের খুঁড়ে যাওয়া, আমাদের হারিয়ে যাওয়া।
ওই অনুষ্ঠানে উপস্থিত মাহমুদুর রহমান মান্না, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবরার চৌধুরী এবং মানবাধিকার সক্রিয়বাদী নূর খান বললেন,
অনুষ্ঠানে বিচারে সাদা পোশাকে দিয়ে গেছে, বলেছে আমরা সরকারের লোক, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক, তারপরে মামলা করতে গেলে মামলাও দেয় না।
গুমের শিকার হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতাকর্মী, বিরোধী দলের নেতাকর্মী সবাই।
যদি কেউ ইচ্ছাকৃতভাবে হারিয়ে গিয়ে থাকে, যেটা অনেক সময় আমরা কর্তৃপক্ষের কাছ থেকে শুনে থাকি, তাহলে সেটাও রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে বের করা।
আমরা সবাই সকল ইরাদের পক্ষ থেকে আপনার কাছে বিনয় অনুরোধ করছি, অনুগ্রহ করে এই অমানবিক কাজটা বন্ধ করুন।
এদিকে দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি কেমন রয়েছে সে সম্পর্কে ভয়েস অব আমেরিকার জন্য বিশ্লেষণ করেছেন ঢাকার ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবির।
একটা দেশে, যে কোনো দেশেই হোক না কেন, মানবাধিকার বলতে একটা সম্প্রসারিত একটা ধারণার কথাই আমরা সাধারণত বলে থাকি। যেমন ধরুন একটা দেশে গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললে সেখানে মানুষের যে মৌলিক অধিকার গুলো সেগুলো সবই মানবাধিকার অন্তর্ভুক্ত। তবে সাধারণভাবে এই এইখানে যে মানবাধিকার বলতে এখন যে সংজ্ঞাটাকে খুব ন্যারো করা হয়ে গেছে, সেখানেও আমি বলবো যে বাংলাদেশের অবস্থা খুব সংকটময় অবস্থায় এসে পৌঁছেছে। এই কারণে যে যে সমাজে নাগরিকদের চলাফেরার নিরাপত্তা থাকে না, যে সমাজে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে থাকে একের পর এক, সেখানে সমগ্র সমাজব্যাপী এক ধরনের নিরাপত্তাহীনতা বোধের তৈরি হয়। এই নিরাপত্তাহীনতা বোধ হচ্ছে সবচেয়ে বড় মানবাধিকার পরিপন্থী একটা আবহ। আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশের এই চিত্রগুলির দিকে তাকান তাহলে দেখবেন 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত 408 জন মানুষ গুম হয়ে গেছে, এবং তাদের মধ্যে এই নানান খবর বিভিন্ন সময় পাওয়া গেছে, কারো হত্যাকাণ্ড ঘটেছে, কারো লাশ পাওয়া গেছে, কেউ কেউ ফিরে এসছে অসুস্থ অবস্থায়। তার মধ্যে 152 জনের এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। কিন্তু এই যে ঘটনাগুলো যে 2009 সাল থেকে আমি বলছি, আস্তে আস্তে কমবার কোনো লক্ষণ দেখছি না, কারণ 2016-17 সালের মধ্যে এই ঘটেছে 165টি, কমবার প্রবণতাও আমরা দেখছি না। অন্যদিকে যদি আপনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলুন, বাংলাদেশে 2001 সাল থেকে 17 সাল পর্যন্ত প্রায় 2000, আমাদের কাছে একটা পরিসংখ্যান আছে, সেখানে দেখা যাচ্ছে যে 963 জন লোক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যারা শিকার হন তাদের অধিকাংশই রাষ্ট্রের নানান সংগঠনের মাধ্যমে এদের এই হত্যাকাণ্ড গুলি ঘটেছে। এবং তা একই গল্পের মধ্য দিয়ে দেশে বছরের পর বছর চলেছে, যে ক্রসফায়ার ইত্যাদি নামক কতগুলো যে জিনিস কাউন্টার টেরিজমের নামে এইটা এখানে চলছে, সাধারণ মানুষ এটা বিশ্বাস করে না, কিন্তু যেহেতু সমাজে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নেই, যেহেতু সমাজে পুরোপুরি বাক স্বাধীনতা এখানে অনুপস্থিত, ফলে লোকেরা ভেতরে ভেতরে গুমড়ে মরিয়েও এটার তেমন কোন সংগঠিত প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি না। এরকম অবস্থায় বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত সংকটজনক বলে আমি মনে করি।
সবাই বলছেন একটি সুষ্ঠু গণতান্ত্রিক সমাজ গঠনে মানবাধিকার সুনিশ্চিত করাই হচ্ছে প্রধানতম শর্ত। সংশ্লিষ্টরা এই শর্ত পূরণে এগিয়ে আসবেন বলে প্রত্যাশা করেছেন তারা সবাই। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে আগামী 15 ডিসেম্বর থেকে ভারত সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে যাচ্ছে। সে অধিবেশনে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস দুদলই আফরাজুল খান হত্যার ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরতে চলেছে। রাজস্থানে কাজ করতে গিয়ে গত বুধবার লাভ জিহাদের শিকার হন মালদহের দিনমজুর মোহাম্মদ আফরাজুল। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
আগামী 15 ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা। সেই অধিবেশনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুই দলই রাজ্যের মালদহের আফরাজুল খানের রাজস্থানের হত্যাকাণ্ড নিয়ে তারা কেন্দ্রকে নাস্তানাবুদ করবে। রাজস্থানে কাজ করতে গিয়ে গত বুধবার লাভ জিহাদের শিকার হন মালদহের দিনমজুর মোহাম্মদ আফরাজুল খান। জঙ্গলে রাস্তায় তাকে কোপায় এক যুবক, পরে গায়ে আগুন দিয়ে আফরাজুলকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। নৃশংস ঘটনাটির ভিডিও রেকর্ড করা হয়েছে। হার হিম করা ভিডিওটি প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছে রাজস্থানের বিজেপি শাসিত বসুন্ধরা রাজের সরকারের প্রশাসন। এই ঘটনায় বিতর্ক জড়িয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সরকারও। ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ব, সংসদ বসুক, দেখুন আমাদের সাংসদরা কি করেন ওখানে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও বলেছেন, ঘটনাটি গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে, এর উৎসে রয়েছে কেন্দ্রের নীতি, সংসদের আসন্ন অধিবেশনে জোরালোভাবে এই বিষয়টি তুলব, আশা করছি অনেক দলেরই সাহায্য পাব। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এখন রবিবারের বিশেষ পরিবেশনা, উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। আজ অনুষ্ঠানটির 28তম পর্ব, রচনা ও উপস্থাপনা আনিস আহমেদ।
উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তিও আনত প্রায় অপশক্তির উপদ্রবেই। মানবতা বোধের প্রতি অকস্মাতেই চ্যালেঞ্জ কেন? এর স্বরূপ কি? কিভাবে এ থেকে বেরিয়ে আসা যায়? এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে। আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। গত অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে পবিত্র কোরআনের বিভিন্ন শব্দ এমনকি বাক্য প্রসঙ্গের তোয়াক্কা না করেই ব্যবহার করার ফলে বিপর্যয় দেখা যায়। কারণ ধর্মপ্রাণ অনেক মুসলমানই মনে করেন যে এই শব্দটি কিংবা বাক্যটি যেহেতু পবিত্র কোরআন থেকে এসছে সেহেতু এটি অলঙ্ঘনীয়। কিন্তু আসলে শব্দ কিংবা বাক্যের প্রসঙ্গ এবং অনুষঙ্গ জানা না থাকলে ভুল করার অবকাশ থেকেই যায়। যেমন জিহাদ শব্দটির যে অর্থ নিজের বিরুদ্ধে, নিজের রিপুর বিরুদ্ধে সংগ্রাম করা, সেই অর্থের প্রচলন আমরা কম দেখি। দেখি যুদ্ধ অর্থের ব্যবহার। সেজন্যই লক্ষ্য করি যে উগ্রবাদীরা এখন কোনো রকম পরিবেশ বা প্রেক্ষাপট বিবেচনা না করেই জিহাদকে সরাসরি লড়াই হিসেবেই দেখছে। পাকিস্তানের পেশাওয়ার থেকে রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক খাদিম হোসেন বলছিলেন সে কথাই।
Now what they have done is that they brought about a shift in the religious authority of jihad. Mean like the interpretation actually made jihad something that is only aggression. Well, jihad is there, but...
খাদিম বলছেন যে জিহাদের ধর্মীয় অর্থে তারা এক ধরনের পরিবর্তন সাধন করেছেন। জিহাদের যে অর্থটা হল সবকিছু ভালোর জন্য সংগ্রাম করা, সেই অর্থে জিহাদকে এখন ব্যাখ্যা করছে না জঙ্গিরা। তাদের বিবরণে জিহাদের আগ্রাসী রূপটাই যেন প্রকাশ পাচ্ছে, জিহাদ সেখানে যুদ্ধে রূপান্তরিত। আর এই পুরনো কাহিনীটাই বহুদিন ধরে চলে আসছে, আর সেটা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, বিশেষত মাদ্রাসার মাধ্যমে, রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ও পাকিস্তানে, আফগানিস্তানে এবং বিশ্বের অন্যত্র। মিডিয়ার মাধ্যমে, FM রেডিওর মাধ্যমে জিহাদের এই বিবরণ তুলে ধরা হয়। কিছু কিছু কথিত সামাজিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলগুলো জিহাদকে যুদ্ধের সমতুল্য করে তোলে। আসল বিষয়টি হচ্ছে মুসলিম উগ্রবাদীরা ইসলামের ব্যাপারে একপেশে ধারণা পোষণ করে এসছে। তারা মনে করছে সভ্যতার শুরুটাই হয়েছিল ইসলাম ধর্ম আসার পর। সে কথাই বলছিলেন খাদিম হোসেন।
That starts from the advent of Islam. And nothing beyond the advent of Islam exists. So all
খাদিম হোসেন বলছেন যে ইসলামী সভ্যতা ছাড়া যেহেতু তাদের কাছে কোনো সভ্যতাই গ্রহণযোগ্য বলে মনে হয়নি, তা গ্রিক সভ্যতাই হোক কিংবা ভারতীয় সভ্যতাই হোক, সিন্ধু সভ্যতাই হোক অথবা পারস্য সভ্যতাই, বেবিলনীয় সভ্যতা যাই বলুন না কেন, সেগুলো একেবারে কল্পকথা অথবা মূর্তি পূজারই সভ্যতা হয়ে দাঁড়ায়। সুতরাং তারা মনে করে যে ইসলামী সভ্যতার বাইরেই কোনো কিছু বিরাজ করে না, এবং তারা মনে করে যে গোটা পৃথিবীর সূচনা ইসলাম থেকেই। আর এই তত্ত্বের আলোকেই তারা মনে করে যে কেবলমাত্র মুসলিমদেরই শাসন করবার অধিকার আছে, এবং যারা অমুসলিম তাদেরকে মুসলিমদের অধীনস্থ হয়ে থাকতে হবে। খাদিম হোসেন আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। বলছেন যে উগ্রবাদীরা বহুত্ববাদের ধারণাকে নাকচ করে দেয়। এই বহুত্ববাদকে তারা হয় ষড়যন্ত্র নয়তো শয়তানের ব্যাপার বলে মনে করছে। কাজে বৈচিত্র্য নয়, একত্ববাদকেই প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং উগ্রবাদীরা এই একচ্ছত্রবাদের আধিপত্যকে বিশ্বাস করে, আর সেজন্যই তারা মনে করে যে আধুনিক সভ্যতাকে গড়ে উঠতে হবে খেলাফতের ওপর ভর করে। আর সেই খেলাফতের জন্যে তাদের মতে জিহাদ হতে হবে, আর সেই জিহাদের জন্য শহীদ হতে পারাটাও ভাগ্যের ব্যাপার। এমনি এক ধরনের ন্যারেটিভ বা কাহিনী উগ্রবাদীরা তুলে ধরে আমাদের সামনে। এই উগ্রবাদটা প্রথমে ঠিক সহিংস আকার ধারণ করেনি, এটি মূলত একটি তাত্ত্বিক ব্যাপার ছিল। পশ্চিমের দেশগুলো যাকে ইসলামিজম বা ইসলামবাদ বলে আখ্যায়িত করছে, রাজনীতি তত্ত্ব হিসেবে ইসলামের এই ব্যবহার ক্রমশই যে সহিংস উগ্রবাদে রূপান্তরিত হল সে প্রসঙ্গে বলছিলেন আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের সিকিউরিটিজ স্টাডিজের অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি ডক্টর সাইদ ইফতিকার আহমেদ।
পাশ্চাত্যের বিভিন্ন চিন্তাবিদ এটাকে ইসলামিজম বলেন বা অনেক ইসলামিক মৌলবাদ বলেন, এটি একটি রাজনৈতিক আন্দোলন হিসেবে আমরা দেখলাম মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া দানা বাঁধতে শুরু করলো এবং আর দশটা রাজনৈতিক দলের মতোই তারা কিন্তু কার্যকলাপ শুরু করলো। তখনও আমরা এর মধ্যে সন্ত্রাসবাদিতা দেখিনি, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এদের যে রাজনৈতিক কর্মসূচিগুলি ছিল মূলত ধর্মনিরপেক্ষ যে সমস্ত রাজনৈতিক দল বা বাম মতাদর্শের যে সমস্ত রাজনৈতিক দল ছিল তাদেরকে তারা তাদের রাজনৈতিক শত্রু মনে করত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে বাম চিন্তাধারার যে রাজনৈতিক দলগুলো যে পন্থায় তারা কাজ শুরু করত তারাও ঠিক একই পদ্ধতি অবলম্বন করলো। এবং আমরা দেখলাম যে গত শতাব্দীর 60 এবং 70 দশকে বামপন্থার মধ্যে যেমন একজন সন্ত্রাসবাদ চলে আসলো, ঠিক ইসলামীপন্থী যে সমস্ত আন্দোলন দাঁড়ালো তারাও ঠিক অনুরূপভাবে সে সন্ত্রাসবাদ তাদের আন্দোলনের মধ্যে অন্তর্ভুক্ত করে নিল। তখনও কিন্তু এই আন্দোলনের মধ্যে যেটা আমরা দেখি যে আত্মঘাতী হামলা সেটা তখন দানা বাঁধেনি, কিন্তু আশ্চর্যের বিষয়ে তারা সেই জিনিসটাও পরবর্তীতে তাদের আন্দোলনের মধ্যে অ্যাডাপ্ট করলো। যখন আমরা দেখলাম শ্রীলঙ্কার LTTE বা লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম তারা আপনার এক ধরনের আত্মঘাতী হামলা করত প্রতিপক্ষের উপরে, পরবর্তী এই ধরনের উগ্রবাদিতা অর্থাৎ আত্মঘাতী হওয়ার প্রবণতাও এই ধর্মভিত্তিক যে আন্দোলন দাঁড়ালো বিভিন্ন মুসলিম দেশে তারা সেটাও অ্যাডাপ্ট করে নিল। এবং এই ধরনের আন্দোলনের যে মূল প্রবলেমটা বা সমস্যাটা আমরা দেখেছি যে বিভিন্ন বামপন্থী গোষ্ঠীগুলো যখন ভাগ হতে শুরু করলো তারা অন্য গোষ্ঠীকে বলা শুরু করলো যে তারা প্রকৃত বামপন্থী দল নয়। ঠিক একইভাবে এ সমস্ত উগ্রপন্থী দলগুলো যারা অন্য তাদের ভাষায় যেমন কেউ যদি সুন্নি মতাদর্শ ফলো করে তাদের ভাষায় শিয়ারা অথবা সুফিরা তারা প্রকৃত মুসলিম নয়, সুতরাং তাদেরকে হামলা করা এক ধরনের জায়েজ তাদের ভাষায়। তারা যখন মনে করলো যে অপর মুসলিম গোষ্ঠীটি তাদের ভাষায় সত্যিকারের মুসলমান নয় তাদের উপর হামলা করা শুরু করলো। এবং এর ফলে আমরা দেখলাম এই যে জঙ্গিবাদিতা এই ধরনের আন্দোলনে দানা বাঁধবার ফলে তাদের আক্রমণের শিকার 80% অধিকৃত মুসলিম জনগোষ্ঠী। অমুসলিম জনগোষ্ঠীর উপর তো হামলা করেছে কিন্তু 80% যারা নিহত হয়েছে পাকিস্তান আফগানিস্তান ইরাক সিরিয়া বা 80% বেশি হবে তারা কিন্তু তাদেরই মতো ইসলাম ধর্মের অনুসারী।
এ কথা সত্যি যে ইসলামের নামে যেসব সহিংস উগ্রবাদের ঘটনা ঘটে থাকে তাতে নিহতদের অধিকাংশই মুসলিম, সুতরাং এই সহিংসতাকে এমনকি প্রচলিত অর্থেও ঠিক জিহাদ বলে সংজ্ঞায়িত করা যায় কিনা সে নিয়ে প্রশ্ন আছে। এই উগ্রবাদের কারণ সম্পর্কে কথা হচ্ছিল বর্তমানে বাহরাইন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক এবং ইসলাম বিষয়ক বিশিষ্ট গবেষক ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের সঙ্গে। ডক্টর ফারুক প্রথমেই বললেন যে বিষয়টিকে নিরপেক্ষ এবং নির্মোহ দৃষ্টি থেকে বিশ্লেষণ করতে হবে।
ঐতিহাসিকভাবে মুসলিমদের মধ্যে আভ্যন্তরীণ কিছু দিক আছে যেটার উপরে আমি আলোকপাত করব, আর আরেকটি আছে যেটা আমি বলবো মুসলিম বিশ্বের বহিরাগত দিক থেকে কিছু ফ্যাক্টর আছে যেটা এটাকে আরো বলা যেতে পারে যে বিভিন্ন ভাবে পুশ করছে বা প্রভোক করছে, সে দুটো সাইডই আমাদের সামনে রাখতে হবে। এটা যদি না রাখা হয় তাহলে আমরা যেমন আমাদের ভিতরকার যে সমস্ত ফ্যাক্টর গুলো আছে সেগুলো আইডেন্টিফাই করতে পারবো না। আমরা যদি সবাই মনে করি যে না এগুলো আসলে মুসলমানরা করছে না, মুসলমানদের কোনো দায়িত্ব নেই, এগুলো শুধু বাইরের বিভিন্ন প্রভাবের কারণে হচ্ছে বা শুধু পশ্চিমা শক্তিগুলো এগুলোর জন্য দায়ী, তাহলে যেমন এটা আমরা পূর্ণাঙ্গ একটা চিত্র পাবো না। তেমনি আমরা যদি শুধু এটা বলি যে মুসলমানরাই আসলে সবকিছুর জন্য দায়ী আর এখানে পশ্চিমা বিশ্বের বহির্বিশ্বের আসলে এখানে কোনো ভূমিকা নাই বা তাদের কোনো প্রভাব নাই,
এই নিরপেক্ষ বিশ্লেষণের আহ্বান জানানোর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ওমর ফারুক মুসলিম সংখ্যাগুরু দেশগুলোর কিছু সমস্যার কথাও তুলে ধরেন। তিনি বলেন যুদ্ধ বিগ্রহ প্রায় সব ধর্মেই হয়েছে, কিন্তু যুদ্ধ যখন সংগঠিত নয় এবং এর শিকার যখন সাধারণ মানুষ তখনই তা সন্ত্রাস হয়ে ওঠে। আর বর্তমান বিশ্বে ঠিক তেমনটি ঘটছে যেখানে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আমরা যদি একেবারে আইডিয়ালিস্ট দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে ইসলামের যে ধারণাটা এই ধারণাটায় দুটো দিক রয়েছে। একটা হচ্ছে যে ইসলাম আসলে চায় যে বিশ্বের যে মানুষের জীবন ব্যবস্থা আছে, তাদের যে জীবনযাত্রা আছে, এখানে যেন সুবিচার থাকে। এবং সুবিচারের জন্য মানুষকে অনেক সময় বিভিন্ন ভাবে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতে হয়েছে। এটা শুধু মুসলমানরা হয় নাই, সারা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রেই হতে হয়েছে। আমেরিকার যেমন ইন্ডিপেন্ডেন্স এর সময় তাদের যেরকম ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সেটা হতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের একটা নর্ম থাকা দরকার যে সুবিচারের সাথে সাথে আমরা শান্তি এবং নিরাপত্তা চাই। এটা আমাদের নিজেদের জন্য এবং অন্যদের জন্য এটা একটা নীতি হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। তো এই ক্ষেত্রেই আমরা মুসলিম বিশ্বের আভ্যন্তরীণ ইতিহাস এবং ঐতিহ্যের দিকে যদি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এই যে পিস বিল্ডিং যেটা বলে, এই পিস বিল্ডিংটা আসলে ওই রকম ভাবে নারিশ হয় নাই বা বিকশিত হয় নাই, বিশেষ করে গত কয়েক শতাব্দীতে। এই প্রেক্ষাপটে এমন কিছু দিকে মুসলিম বিশ্ব বিভক্ত হয়ে গেছে এবং তাদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব কোলাহল আরো বেড়েছে, যেই প্রেক্ষাপটে আসলে বহিরাগত ফ্যাক্টর গুলো এখন একটা বড় ভূমিকা পালন করছে। আমরা যেহেতু ইন্টারনাল কিছু বিষয় আছে, এক্ষেত্রে আমাদের মুসলিম হিসেবে দায়িত্ব হলো যে আমাদের যে পিস এজ এ নর্ম এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এবং আমরা সুবিচারের জন্য যদি লড়াইও করি, প্যালেস্টিনিয়ানদের অধিকারের জন্য লড়াই করি বা সোভিয়েত প্রভাবকে যেমন আফগানিস্তান থেকে বিতাড়িত করা হলো, এগুলোর জন্য মানুষ লড়বে, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু যখন এটা এমন হয়ে যায় যে মানুষ মানুষের জীবনের কোনো সম্মান দেয় না, যখন সিভিলিয়ান যারা বেসামরিক যারা তাদের উপরে আক্রমণ হচ্ছে, সাধারণ জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, এগুলো তখন সন্ত্রাসবাদের পর্যায়ে চলে যায়। সুতরাং আমাদের সেই ডিস্টিংশনটা সামনে রাখতে হবে যে মানুষ যদি যুদ্ধে লিপ্ত হয় তার মানেই এটা টেরোরিজম না। এখানে যদি এইভাবে ডিফাইন করা হয় তাহলে কিন্তু আমরা সেই হারিয়ে ফেলব।
কাজেই সহিংস উগ্রবাদ কিংবা সন্ত্রাসবাদের সঙ্গে যুদ্ধের পার্থক্যটা যখন পরিষ্কার, তখন স্বভাবতই প্রশ্ন ওঠে এ কেমন ধরনের লড়াই যেখানে সাধারণ এবং নিরীহ মানুষ আক্রান্ত হয়। কখনো তাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়, কখনো বা তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়, এবং প্রায় সকল ক্ষেত্রেই বলা হয় এর লক্ষ্য হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা করা। এই ভ্রান্তি যা অনেক বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, সেসব নিয়ে আরও কিছু কথা, কিছু বিশ্লেষণ, উগ্রবাদ, উৎকণ্ঠা ও উত্তরণের আগামী অনুষ্ঠানে আগামী রোববার।
ডিজিটাল বিশ্বযুদ্ধ, ইসলামপন্থী সন্ত্রাস, জঙ্গিবাদ এবং ক্ষমতার যুদ্ধ শিরোনামে ব্রডকাস্টিং বোর্ড অব গভর্নর্স এর চিফ স্ট্র্যাটেজি অফিসার ডক্টর হারুন কে উল্লার বই নিয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয় হেরিটেজ ফাউন্ডেশনে গেল বুধবার। লেখক ডক্টর হারুন উল্লাহ বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে যুদ্ধ চলছে তার কৌশল পরিবর্তন করতে হবে। বিষয়টির বঙ্গানুবাদ আপনাদের শোনাচ্ছেন রোকেয়া হায়দার এবং সেলিম হোসেন।
তার বই নিয়ে এই আলোচনায় ডক্টর হারুনুল্লাহ বলেন, মাঠের যুদ্ধ নয়, জঙ্গিদেরকে পরাস্ত করতে হবে তথ্য প্রযুক্তির মাধ্যমে, সামাজিক মাধ্যমে, ঐক্যবদ্ধভাবে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত সন্ত্রাসী গোষ্ঠী আইসিস তাদের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে সামাজিক মাধ্যম, এবং তাদের আদর্শ এমনভাবেই তরুণ প্রজন্মের মধ্যে দেওয়ার কৌশল নিয়েছে যাতে করে তারা আকৃষ্ট
হয়। Really, it's a content war when you think about it on this information battle.
তিনি বলেন, আইসিস বা অন্যান্যদের সম্পর্কে বলতে গেলে বলতে হয় এটি একটি কন্টেন্টের যুদ্ধ। তারা জানে, বোঝে কি ধরনের কন্টেন্ট দিলে তাদের টার্গেট গ্রুপ আকৃষ্ট হবে। কৌশলটি হচ্ছে টার্গেট গ্রুপ ছোট করে তার প্রভাবটা বাড়ানো।
হ্যাঁ, আর এ সম্পর্কে তিনি আরো বলেন,
We read a lot of the ISIS material in English. And when in my research I found that English is not even in the top 5 languages of what
তিনি বলছিলেন, ইংরেজিতে লেখা আইসিসের অনেক ম্যাটেরিয়াল পড়ে দেখেছি, ইংরেজি তাদের অতটা ভালো নয়। আরবি, রাশিয়ান, ফ্রেঞ্চ বা অন্যান্য ভাষায় তারা বেশি লিখছে। তারা জানে ওই ভাষাতেই তারা বেশি করে মানুষকে আকৃষ্ট করতে পারবে, আর সেটাই তারা বেছে নিয়েছে।
আর এই ভাষার মাধ্যমে তাদের বার্তা পাঠানো সম্পর্কে ডক্টর হারুনুল্লাহ বলেন,
But when you read a lot of their messaging in Arabic, 80% of it, upwards of 80% of it is what I call positive messaging. So it's not that they're saying that
বলছিলেন, তাদের বার্তা পড়লে বুঝবেন আরবির ভাষায় লেখা বেশিরভাগ বার্তাই, বলা যায় 80% তারা ইতিবাচক বার্তা দেয়। ইংরেজিতেও তাই। সুশাসন, সরকার, আইন প্রতিষ্ঠা, তরুণদের অধিকার, এসব নিয়েই তারা তরুণদেরকে আকৃষ্ট করে কথা বলে। বলে খালিফাত হবে, আর সেই খালিফাত হলে তারা এই অধিকার প্রতিষ্ঠা করবে তরুণদের জন্য। And it's sort of talking about governance, it's talking about rooting out corruption. And so when they're reaching out to young people that are disenfranchised, let's say in the Middle East, in the region,
এখন প্রশ্ন হচ্ছে কারা এসব তথ্য তরুণদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে অনলাইনে। তিনি বলেন জঙ্গি নেটওয়ার্কে অনেকেই আছে, তাদের মধ্যে মোহাম্মদ আল আরাফি নামের একজনের নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। ডক্টর হারুন বললেন,
as I did research, was a gentleman named Mohammed Al Arafi. I would guess that most of us haven't read much of him, not sure who he is, and even in the region when I talk to people, it's not something that readily comes.
তিনি বলছিলেন অনেকেই তার নাম জানেন না, শোনেননি, অথচ টুইটারে মধ্যপ্রাচ্য জুড়ে এই আরাফি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। মজার ব্যাপার হচ্ছে কাউকে যদি জিজ্ঞেস করা হয় মধ্যপ্রাচ্যে জনপ্রিয় ব্যক্তি কে, কেউ বলবেন কিং আবদুল্লাহ, কেউ বলবেন কোনো নায়ক বা নায়িকার নাম, কিন্তু না, মোহাম্মদ আরাফি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় তরুণদের মাঝে। সৌদি আরবের একজন জঙ্গি সবচেয়ে জনপ্রিয়, এটাই সত্য। টুইটারে তার 20 মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি একক ব্যক্তি যার প্রভাবে আফগান, ইরাক, রাক্কা, সিরিয়া সহ সর্বত্র তরুণ সম্প্রদায় আকৃষ্ট হচ্ছে জঙ্গি দলে যোগ দিতে।
And he's probably one of the single biggest drivers of why young people will buy ticket and have gone to Raqqa, they've gone to Syria and Iraq.
আর ফের অনলাইন পথের মধ্যে দিয়ে তার দমনের সূত্র কিন্তু পাওয়া যায়, সেখানেই নিহিত রয়েছে তার পথ।
And if you think about counter narratives, you think about how to combat, well, just look at Mohammed Al Arafi and see the type of
বলছিলেন সন্ত্রাস প্রতিরোধ করতে হলে আগে দেখুন আরাফি কি কথা বলে তার দলে ভেড়াচ্ছে তরুণদেরকে। তা প্রতিরোধের জন্য একই ধরনের কন্টেন্ট তৈরি করুন, সামাজিক মাধ্যমে তা ছাড়ুন।
ডক্টর হারুন আরো বলেন এখনই সময় তা প্রতিরোধের। সামাজিক মাধ্যমে তারা যে ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছে একই রকম কন্টেন্ট ব্যবহার করে তাদেরকে প্রতিহত করতে হবে। কোনো রাষ্ট্র বা সরকার একা কিন্তু তা করতে পারে না, এজন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রয়াস। সরকার, সুশীল সমাজ, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ সকলকেই একসঙ্গে মিলিত হয়ে লড়তে হবে। তিনি বলেন কয়েক বছর আগে আরব বসন্তের পর থেকে মুসলিম বিশ্বে ইসলামপন্থী জঙ্গিবাদের যে জোয়ার শুরু হয়েছে তারই ফলশ্রুতি হচ্ছে এই আইসিসির মতো ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী, যারা তাদের আদর্শ ছড়িয়ে দিচ্ছে অনলাইনে, সামাজিক মাধ্যমে। জঙ্গি ও সন্ত্রাসীদের অনলাইনের ব্যবহার, বিশেষ করে সামাজিক মাধ্যমের ভূমিকা এবং ইন্টারনেটের নেতিবাচক কর্মকাণ্ড যেমন হ্যাকিং, ডিজিটাল আক্রমণ, সাইবার অ্যাটাক, এসব সম্পর্কে সাধারণ মানুষ এখনও কিন্তু ভালোভাবে অবহিত নন। ডক্টর হারুনুল্লাহ তার বইতে তারই কিছু বর্ণনা দিয়েছেন। সামাজিক মাধ্যমকে ভালোভাবে জানা এবং রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রাজনীতি ও কূটনীতিতে তার ইতিবাচক ব্যবহার নিয়েও তিনি কিছু কিছু টিপস দিয়েছেন। ডক্টর হারুনুল্লাহ বলেন সামাজিক মাধ্যমে জঙ্গি গোষ্ঠী বেশি সফল, ডিজিটাল মাধ্যমে তাদের আদর্শ বেশি প্রচারিত হচ্ছে আজকাল। যুদ্ধক্ষেত্রে তাদেরকে পরাজিত করে আমরা স্বস্তি পেলে কিন্তু চলবে না, তার বিকল্প খুঁজতে হবে।
আর বিকল্প কি? মৌলিক গল্প। মৌলিক গল্প খুঁজে তা বলতে হবে সামাজিক মাধ্যম ব্যবহার করে। কিভাবে সেই সব গল্প বলতে হবে সেটি গুরুত্বপূর্ণ। বলতে হবে এমনভাবে যাতে তরুণ সম্প্রদায়ের মন গলানো যায়, তরুণদেরকে কিভাবে মনোযোগ আকর্ষণ করা যায় তেমন ভিডিও করতে হবে, ছোট ছোট অ্যানিমেশন করা যেতে পারে, এমন টিপসও তিনি দিয়েছেন।
তরুণরা গুগলে কে কী সার্চ করছে, অন্যান্য জায়গায় কে কী খুঁজে বেড়াচ্ছে তা দেখে তাদের চাহিদা বুঝতে হবে এবং সেইভাবেই তাদেরকে জঙ্গিবাদ বিরোধী প্রচারণায় আগ্রহী করে তুলতে হবে। আইসিস কীভাবে ছড়িয়েছে? কোনো বড় সমাবেশ করে নয়, কিন্তু ঘনিষ্ঠদের মাধ্যমে, একে অপরের মাধ্যমে ছড়িয়েছে, ছড়াচ্ছে তারা তাদের আদর্শ। তারা এগিয়ে যাচ্ছে অত্যন্ত সুকৌশলে একটি শ্রেণীকে টার্গেট করে। তারা অনলাইনে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে, প্রতিবেশীদের মাধ্যমেও তারা তাদের আদর্শের বিস্তার ঘটাচ্ছে। প্রথম দিকে তিউনিসিয়া থেকে 80% আইসিসি আসে। তার এই বই প্রকাশের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের এই সমস্যা সমাধানে কতটা প্রস্তুতি আছে এই প্রশ্ন করা হয়। এমন প্রশ্নে ডক্টর হারুনুল্লাহ বলেন সরকারের একটি বিভাগ আছে যারা এটা দেখছেন। এই সমস্যা মাঠের কোনো যুদ্ধ নয়, তথ্যক্ষেত্রের যুদ্ধ, সেনা যুদ্ধ নয়।
We're only as good as our partners. And when I say partners, it's enabling
তিনি বলছিলেন এতে অংশগ্রহণ করতে হবে অংশীদারদেরকে সঙ্গে নিয়ে। কোনো দেশের সরকারের একার কাজ নয় এটি, প্রাইভেট, সিভিল সোসাইটি, ধর্মীয় নেতা সকলেই একসঙ্গে এই যুদ্ধে অংশ নিতে হবে।
তিনি এর ব্যাখ্যা দিয়ে আরো বললেন,
So on social media, when you think about the information battlefield, 1% of people are what I call key influencers, and they are the ones that create content.
বলছিলেন কোন অঞ্চলের জঙ্গিরা সামাজিক মাধ্যমে মাত্র 1% এই সমস্যার সৃষ্টি করে কন্টেন্ট দিয়ে, 9% মানুষের মধ্যে তা ছড়ায় এবং 90% সেই কন্টেন্ট পায়। তার মধ্যে কত শতাংশ এতে উদ্দীপ্ত হয় এবং তা গ্রহণ করে সেটি গবেষণার বিষয় এবং তাদেরকে কিভাবে পথে আনা যায় সেটি হলো প্রশ্ন।
ডিজিটাল যুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কি করতে পারে, এমন প্রশ্ন এসেছিল দর্শক শ্রোতাদের পক্ষ থেকে এবং ডক্টর হারুনুল্লাহ বললেন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান রেখে বলছি, তারা যেসব কাজ করছেন তাদের মতো তা ঠিকই আছে।
So you're getting community leaders, religious leaders, you're getting law enforcement, and you're trying to dispel some of the miscommunication because
বলছিলেন কমিউনিটি নেতা, ধর্মীয় নেতা, সামাজিক নেতা সবাইকে একসঙ্গে নিয়েই এর সমাধানে কাজ করতে হবে, প্রতিবেশীকে সম্পৃক্ত করতে হবে, কারণ এই যুদ্ধের কোনো সীমান্ত নেই, তথ্যযুদ্ধ সীমান্তবিহীন, একে অন্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এর সমাধান করতে হবে।
কে কিভাবে তা করতে পারে, এমন প্রশ্ন এসেছিল, তার জবাবে তিনি ব্রডকাস্টিং বোর্ড অফ গভর্নর্সের উদাহরণ তুলে ধরে বললেন,
You know, we're producing 7,000 hours of TV broadcast a day in 60 countries, and a lot of our content is doing voices of victims.
তিনি বলছিলেন, আমরা 700 ঘন্টা টিভি কন্টেন্ট বিশ্বের 60টি দেশে ছড়িয়ে দিচ্ছি এবং আমরা সেই রকম কন্টেন্ট সৃষ্টি করছি যা মানুষকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করতে পারে। বোকো হারাম এবং অন্যান্য জঙ্গিবাদ নিয়ে আমাদের ভালো ভালো কন্টেন্ট সৃষ্টি করা হয়েছে, মানুষকে জানাচ্ছি ভাষার ভিত্তিতে এই যুদ্ধ করতে হবে, কারণ এর কোনো সীমানা নেই।
আর এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
যুক্তরাষ্ট্র ট্রেজারি দফতরের ফরেন অ্যাসেটস কন্ট্রোলের বিভাগ নভেম্বর মাসের 10 জন বর্তমানে কর্মরত অথবা প্রাক্তন ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তাদের শনাক্ত করেছে, যারা দেশটির নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত করতে সংবাদ মাধ্যমে সেন্সরশিপ প্রবর্তন অথবা সরকার পরিচালিত খাদ্য কর্মসূচিতে দুর্নীতির আশ্রয় নিয়েছিল। 2017 সালের 15ই অক্টোবর অনুষ্ঠিত প্রাদেশিক নির্বাচন, যেখানে সিএনই বা ন্যাশনাল ইলেকশন কাউন্সিল লক্ষ লক্ষ জনগণের ভোট কারচুপের মাধ্যমে মাদুরো সরকারের সপক্ষে ভোট প্রভাবিত করার সমন্বিত প্রয়াস চালায়। যুক্তরাষ্ট্রের সর্বসাম্প্রতিক নিষেধাজ্ঞা সেইসব ব্যক্তিদের লক্ষ্য করে করা হয়েছে যারা তাদের নিজস্ব জনগণের ভোট দেবার সাংবিধানিক অধিকারকে অগ্রাহ্য করেছে। যুক্তরাষ্ট্র সরকারের আরোপিত নিষেধাজ্ঞার কারণে এসব ব্যক্তিদের সকল বিষয় সম্পত্তি জব্দ করা হবে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের তাদের সঙ্গে কোনো ব্যবসায়িক লেনদেন করতে দেওয়া হবে না। শনাক্তকৃত ব্যক্তিরা হচ্ছেন জাতীয় নির্বাচনী কাউন্সিল বা সিএনএর একজন শীর্ষ সদস্য ভাইস প্রেসিডেন্ট স্যান্ড্রা অবলিটাস রোজা, সিএনএর সদস্য সোকোরো এলিজাবেথ হার্নান্দেজ ডি হার্নান্দেজ, নির্বাচনী কাউন্সিলের রেক্টর কার্লোস এনরিকে কুয়েন্তেরো কুয়েভাস, ভেনেজুয়েলার অবৈধ সাংবিধানিক পরিষদের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট এলভিস এডুয়ার্দো হেদ্রোবো এমোরোসো, ইতালিতে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত হুলিয়ান ইজেয়াস রড্রিগেস দিয়াজ, অবৈধ সাংবিধানিক পরিষদের শপথ গ্রহণকারী স্বাক্ষরদাতা রড্রিগেস দিয়াজ, সংস্কৃতি বিষয়ে মন্ত্রী এর্নেস্তো এমেলিও ভিলেগাস পোলজাক, প্রেসিডেন্টের দফতরের মন্ত্রী হোরহে এলিজার মার্কোয়েস মনসালভে, জাতীয় টেলিভিশন সংস্থার প্রেসিডেন্ট ম্যানুয়েল অ্যাঞ্জেল ফার্নান্দেজ মেলেন্দেজ, ট্রান্সপোর্ট মিশনের প্রেসিডেন্ট কার্লোস আলবার্তো ওজোরিও জাম্বরানো এবং ভেনেজুয়েলা সরকারের খাদ্য বিতরণ কর্মসূচিতে নিয়োজিত কৃষিমন্ত্রী ফ্রেডি এলেরিও বার্নাল রোজালেস। যুক্তরাষ্ট্রের ট্রেজারি দপ্তরের মন্ত্রী স্টিভেন মেনুচিন বলেন, ভেনেজুয়েলা সরকার তাদের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন অব্যাহত রাখার প্রেক্ষিতে আমাদের বার্তাও এখন স্পষ্ট, তা হচ্ছে যুক্তরাষ্ট্র সরকার মাদুরো প্রশাসন যতক্ষণ ভেনেজুয়েলার গণতান্ত্রিক পদ্ধতি ও প্রগতি বিনষ্ট করা অব্যাহত রাখবে, যুক্তরাষ্ট্র সেখানে চুপ করে থাকবে না। ভেনেজুয়েলার যেসব সরকারি কর্মকর্তা গণতন্ত্রের অবমূল্যায়নে, মানবাধিকার লঙ্ঘনে, মতামত প্রকাশে ও শান্তিপূর্ণ সমাবেশে বাধাদানে অথবা সরকারি দুর্নীতি কার্যকলাপে সম্পৃক্ত হতে মাদুরোর প্রয়াসে সম্পৃক্ত, তারা ওই স্বেচ্ছাচারী শাসনামল থেকে বিচ্ছিন্ন না হওয়া অবধি যুক্তরাষ্ট্র এসব সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কঠোর প্রয়াস অব্যাহত রাখবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিম ও আরব বিশ্বের কিছু কিছু অংশে নতুন করে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে। রবিবার বৈরুতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে লেবানিজ নিরাপত্তা বাহিনী লেবানিজ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার লক্ষ্যে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। বৈরুতে প্রতিবাদকারীরা দূতাবাস লক্ষ্য করে পাথর, ইট পাটকেল নিক্ষেপ করে এবং আমেরিকান ও ইসরায়েলি পতাকাসহ ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ায়। ইন্দোনেশিয়ায় হাজার হাজার বিক্ষোভকারী রবিবার রাজধানীতে আমেরিকান দূতাবাসের বাইরে বিক্ষোভ করে। জর্ডান, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, মিশর এবং ইসরায়েল সংলগ্ন ফিলিস্তিনি অঞ্চলে বিক্ষোভ হয়। রবিবার ইরাকের রাজধানীতে এক সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিজয় উদযাপন করা হয়। এর একদিন আগে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি দেশ থেকে জিহাদি গ্রুপটিকে সাফল্যের সঙ্গে উচ্ছেদ করার কথা ঘোষণা করেন। কুচকাওয়াজ সরাসরি সম্প্রচার করা হয়নি, শুধু রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের সদস্যদের সেখানে যেতে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বলেছে, বাগদাদের শহর কেন্দ্রের প্রধান চত্বরে ইরাকি সেনাবাহিনীর সদস্যরা প্যারেডে অংশ নেয়। সে সময় হেলিকপ্টার ও জঙ্গি জেট বহর আকাশে ওড়ে। জাতিসংঘ বলেছে, কোরীয় উপদ্বীপে দ্রুত শান্তিপূর্ণভাবে উত্তেজনা হ্রাস করা প্রয়োজন। রাজনৈতিক বিষয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জেফরি ফেল্টম্যান এ সপ্তাহে উত্তর কোরিয়া সফর করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী রি ইয়াং হো এবং উপপররাষ্ট্রমন্ত্রী পাক মিয়ং গুকের সঙ্গে বৈঠক করেন। উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমে বলা হয়, দুপক্ষ নিয়মিত যোগাযোগ করার বিষয়ে একমত হয়। জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন, তিন কূটনীতিক কোরীয় উপদ্বীপ বিষয়ে মতামত বিনিময় করেন এবং এ বিষয়ে একমত হন যে ওই অঞ্চলের বর্তমান পরিস্থিতি হচ্ছে এখনকার বিশ্বের সবচেয়ে উত্তেজনাকর এবং বিপজ্জনক শান্তি ও নিরাপত্তার বিষয়। ইউক্রেনের বিরোধী রাজনীতিক এবং জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলি অনশন ধর্মঘট শুরু করেছেন। সাকাশভিলি আইনজীবী শনিবার সাংবাদিকদের একথা জানান। অ্যাটর্নি রুসলান চার্নোলুটস্কি সাকাশভিলির একটি চিঠি প্রকাশ করেন। ওই চিঠিতে সাকাশভিলি প্রেসিডেন্ট পেট্রো পোরোশঙ্কোর অভিশংসনের দাবিতে রবিবার কিয়েভে বিক্ষোভ করার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানান। ওদিকে ইউক্রেনের কর্মকর্তারা সাকাশভিলির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের নেতৃত্বে কথিত অপরাধী একটি চক্রকে সাহায্য করেছেন। সাকাশভিলি ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন সতর্ক করে দিয়েছেন যে ওই রাজ্যে আরও দাবানলের আশঙ্কা রয়েছে। ওদিকে অগ্নিনির্বাপকরা ছটি প্রধান দাবানল নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে। এ পর্যন্ত অন্তত এক ব্যক্তি প্রাণ হারায় এবং শত শত বাড়ি পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়ার ভেঞ্চুরা কাউন্টিতে গভর্নর ব্রাউন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, এটাই নতুন স্বাভাবিক পরিস্থিতি। বছরের শেষ নাগাদ দাবানলের বিপদের জন্য জলবায়ু পরিবর্তনকে তিনি দোষারোপ করেন।
আর এই সঙ্গেই ভয়েস অফ আমেরিকার আজকের এই বাংলা অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জাস্টিন ফ্লয়েডস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.